জোহনের নিকটে প্রকাশিত বাক্য, 14 অধ্যায়। পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, সেই মেষশাবক সিয়ন পর্বতের উপরে দাঁড়াইয়া আছেন, এবং তাহার সহিত 144,000 লোক, তাহাদের ললাটে তাহার নাম ও তাহার পিতার নাম লিখিত। পরে স্বর্গ হইতে বহু জলের কল্লোল ও মহামেঘধ্বনির ন্যায় রব শুনিলাম। যে রব শুনিলাম তাহাতে বোধ হইল যেন বিনা বাদক দল আপন আপন বিনা বাজাইতেছে। আর তাহারা সিংহাসনের সম্মুখে ও সেই 4 প্রাণীর ও প্রাচীন বর্গের সম্মুখে নূতন একটি গীত গান করে। পৃথিবী হইতে কৃত সেই 144,000 লোক ব্যতি রেখে আর কেহ সেই গীত শিখিতে পারিল না। ইহারা রমণীদের সংসর্গে কলুষিত হয় নাই, কারণ ইহারা অমৈথুন। যে কোনো স্থানে মেষশাবক গমন করেন, সেই স্থানে ইহারা তাহার অনুগামী হয়। ইহারা ঈশ্বরের ও মেষশাবকের নিমিত্ত অগ্রিমাংশ বলিয়া মনুষ্যদের মধ্য হইতে কৃত হইয়াছে। আর তাহাদের মুখে কোনো মিথ্যা কথা পাওয়া যায় নাই, তাহারা নির্দোষ। পরে আমি আর এক দূতকে দেখিলাম, তিনি আকাশের মধ্যপথে উড়িতেছেন। তাহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি পৃথিবী নিবাসীদিগকে প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে সুসমাচার জানান। তিনি উচ্চ রবে এই কথা কহিলেন,
ঈশ্বরকে ভয় কর ও তাহাকে গৌরব প্রদান কর, কেননা তাহার বিচার সময় উপস্থিত। তিনি সর্ব পৃথিবী সমুদ্র ও জলের অনুই সকল উৎপন্ন করিয়াছেন, তাহার ভজনা কর।
পরে তাহার পশ্চাৎ দ্বিতীয় এক দূত আসিলেন, তিনি কহিলেন,
পড়িল সেই মহতি বাবিল, যে সমস্ত জাতিকে আপনার বিশ্বাস ক্রিয়ার রস মদিরা পান করাইয়াছে।
পরে তৃতীয় এক দূত উহাদের পশ্চাৎ আসিলেন, তিনি উচ্চ রবে কহিলেন,
যদি কেহ সেই পশু ও তাহার প্রতিমূর্তির ভজনা করে আর নিজ ললাটে হস্তে সাপ ধারণ করে, তবে সেই ব্যক্তিও ঈশ্বরের সেই রস মদিরা পান করিবে, যা তাহার কোপের পান পাত্রে অমিশ্রিত রূপে প্রস্তুত হইয়াছে, এবং পবিত্র দূতগণের সাক্ষাতে ও মেষশাবকের সাক্ষাতে অগ্নিতে ও গন্ধকে যাতনা পাইবে। তাহাদের যাতনার গুণ যুগ পর্যায়ে যুগে যুগে উঠে। যাহারা সেই পশু ও তাহার প্রতিমূর্তি ভজনা করে এবং যে কেহ তাহার নামে ছাপ ধারণ করে, তাহারা দিবাতে কি রাত্রিতে কখনো বিশ্রাম পায় না।
এ স্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায়, যাহারা ঈশ্বরের আজ্ঞা ও যিশুর বিশ্বাস পালন করে।
পরে আমি স্বর্গ হইতেই বাণী শুনিলাম,
তুমি লিখো, ধন্য সেই মৃতেরা যাহারা এখনো অবধি প্রভুতে মরে।
হ্যাঁ, আত্মা কহিতেছেন,
তাহারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে, কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে।
আর আমি দৃষ্টি করিলাম, আর দেখো, শুভ্র বর্ণ একখানি মেঘ, সেই মেঘের উপরে মনুষ্য পুত্রের ন্যায় এক ব্যক্তি বসিয়া আছেন। তাহার মস্তকে সুবর্ণ মুকুট ও তাহার হস্তে একখানি তীক্ষ্ণ কাস্তা। পরে মন্দির হইতে আর এক দূত বাহির হইয়া, যিনি মেঘের উপরে বসিয়া আছেন, তাহাকে উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন,
আপনার কাস্তা লাগাও, শস্য ছেদন করুন, কারণ শস্য ছেদনের সময় আসিয়াছে।
কেননা পৃথিবীর শস্য শুকাইয়া গেল, তাহাতে যিনি মেঘের উপরে বসিয়া আছেন তিনি আপন কাস্তা পৃথিবীতে লাগাইলেন ও পৃথিবীর শস্য ছেদন করা হইল। পরে স্বর্গস্থ মন্দির হইতে আর এক দূত বাহির হইলেন, তাহারও হস্তে একখানি তীক্ষ্ণ কাস্তা ছিল। আর যজ্ঞবেদি হইতে অন্য এক দূত বাহির হইলেন, তিনি অগ্নির উপরে কর্তৃত্ব বিশিষ্ট। তিনি ওই তীক্ষ্ণ কাস্তাধারী ব্যক্তিকে উচ্চ রবে এই কথা কহিলেন,
তোমার তীক্ষ্ণ কাস্তা লাগাও, পৃথিবীর দ্রাক্ষালতার গুচ্ছ সকল ছেদন করো, কেননা তাহার ফল পাকিয়া আছে।
তাহাতে ওই দূত পৃথিবীতে আপন কাস্তা লাগাইয়া পৃথিবীর দ্রাক্ষা গুচ্ছ ছেদন করিলেন, আর ঈশ্বরের রোষের মহাকুণ্ডে নিক্ষেপ করিলেন। পরে নগরের বাহিরে ওই কুণ্ডে তাহা দলন করা গেল, তাহাতে কুণ্ড হইতে রক্ত বাহির হইল, এবং অশ্বগণের বলগা পর্যন্ত উঠিয়া 1,600 তীর ব্যাপ্ত হইল।